তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। রুশপন্থী জঙ্গিদের তাদের দখল করা ভবন থেকে উৎখাত করার জন্য নিরাপত্তা বাহিনীর অভিযান ইউক্রেন সরকার স্থগিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি দেশচিৎসিয়া বলছেন যে ইস্টার ছুটির কারণে সরকার এই অভিযানে বিরতি দিচ্ছে। তিনি আজ শনিবার বলেন যে এই বিরতির কারণে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, সংক্ষেপে OSCE-র পর্যবেক্ষকরা আরও সংগঠিত হবার সময় পাবেন। ইউক্রেনে নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মার্চ মাসে OSCE একটি মিশন চালু করে। ওই গোষ্ঠীটি সেদেশে সংলাপে মধ্যস্থতা করারও চেষ্টা করছে। কিয়েভে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা বলছেন যে দেশটিসিয়া OSCE এবং ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন। রুশপন্থী বন্দুকধারীরা পূর্বাঞ্চলের বহু শহরে ইউক্রেন সরকারের ভবনগুলো দখল করে রেখেছে। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে রাশিয়া এবং পশ্চিমের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় কোনো কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তবে মিস্টার পুতিন বলেন যে এই সম্পর্ক স্বাভাবিকরণ কেবলমাত্র রাশিয়ার উপর বর্তায় না। তিনি বলেন এটা পশ্চিমের উপর নির্ভর করে। আজ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকার থেকে এই মন্তব্যগুলো প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা। পাকিস্তানে পুলিশ বলছে যে বন্দুকধারীরা পাকিস্তানি টেলিভিশনের প্রখ্যাত উপস্থাপককে গুলি করেছে। সেদেশে সাংবাদিকদের উপর উপর্যুপরি হামলার এটি সর্বসাম্প্রতিক ঘটনা। বেসরকারি টেলিভিশন চ্যানেলের জিওর উপস্থাপক হামিদ মীরের উপর আজ শনিবার করাচিতে আক্রমণ চালানো হয়। তবে আশা করা হচ্ছে যে তিনি প্রাণে বেঁচে যাবেন। মোটর সাইকেল এবং গাড়িতে করে আসা বন্দুকধারীরা করাচি বিমানবন্দরে মীর হামিদের গাড়িতে গুলি চালায়। জিও নিউজ এই আক্রমণকে লক্ষ্য স্থির করে গুলি করার ঘটনা বলে বর্ণনা করেছে। পুলিশ বলছে মীরের পেট, পা এবং মেরুদণ্ডের নিচের অংশে তিনটি গুলি লেগেছে। পাকিস্তান হচ্ছে সাংবাদিকদের জন্য বিশ্বের সবচাইতে বিপজ্জনক দেশ এবং মীরের উপর আক্রমণ এই প্রথম নয়। জিও জানায় যে 2012 সালেও ইসলামাবাদে মীরের গাড়ির নিচে বিস্ফোরক পাওয়া যায়। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার নির্বাহী পরিচালক রেজওয়ানা হাসান মনে করেন তাঁর স্বামীর অপহরণের জন্য দায়ী ব্যক্তিরা সমাজে প্রভাবশালী মহলেরই একটি অংশ। তাঁদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু ব্যবস্থা নিতে পারবে সে ব্যাপারেও তাঁর প্রশ্ন রয়েছে। ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্টে শুনুন বিস্তারিত।
রেজওয়ানা শনিবার সাংবাদিকদের বলেন তার স্বামীর অপহরণ যদি তার পরিবারকে উদ্দেশ্য করে কোনো প্রতিশোধের সিগন্যাল হয়ে থাকে তবে তার পরিবারের কারোরই নিরাপত্তা নেই। এ সকল প্রভাবশালীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু ব্যবস্থা নিতে পারবে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
তাদের মনে একটা জিনিস কাজ করে যে তারা কোনোদিন শাস্তির বা বিচারের মুখোমুখি হবে না, কারণ সমাজে অনেক স্তরে তাদের যোগাযোগ আছে। সেই যোগাযোগ গুলোর উপরে উঠে কতটুকু কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে এটার ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে, সবার থাকতে পারে এটাই স্বাভাবিক।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন অপহরণ ছিল সুপরিকল্পিত।
যারা এই কাজটি করেছে তাদের খুঁজে বের করা, কি কারণে করেছে সেটি উদ্ঘাটন করা, যে সমস্ত আলামত ব্যবহার করেছে সেগুলো উদ্ধার করা।
অপহরণ করার 35 ঘন্টা পর মিরপুর এলাকায় বৃহস্পতিবার সিদ্দিকিকে ছেড়ে দেওয়া হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন কারো জীবনই আর নিরাপদ নয়। তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচন দাবি করেছেন। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
অপহরণ, গুম, খুন, হত্যা, নির্যাতনে জনজীবন বিপন্ন বলে বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে এর জন্য সরকারকে দায়ী করেছেন। তিনি শনিবার ঢাকায় দলীয় এক অনুষ্ঠানে বলেছেন ক্ষমতাসীন দলের নেতা, কর্মী এবং সমর্থকরা ছাড়া দেশের বাকি কারোরই জীবন আর নিরাপদ নয়। বেগম খালেদা জিয়া তার দল এবং অঙ্গ সংগঠনে তরুণ নেতৃত্ব আনার কথা উল্লেখ করে বলেন আগামী আন্দোলনের জন্যই এই নেতৃত্বের প্রয়োজন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে নির্বাচনী প্রচারণার সময় নিজেদের প্রার্থীর পক্ষে ভোট প্রদানে ভোটারদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে। ভোট না দিলে ভালো হবে না বলে রাজনৈতিক নেতাদের তরফ থেকে ভোটারদেরকে শাসানো হচ্ছে এমন অভিযোগ উঠেছে। এ নিয়েই কলকাতায় আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
উদাহরণ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। অভিযোগ, তার প্রার্থীকে ভোট না দিলে গোটা গ্রামে জল সরবরাহ বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন তিনি। অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে নির্বাচন কমিশন। এর গায়ে গায়েই অভিযোগ উঠল সমাজবাদী পার্টির শীর্ষ নেতা মুলায়ম সিং যাদবকে নিয়ে। তার প্রার্থীকে ভোট না দিলে সরকারি শিক্ষকদের চাকরি চলে যাবে বলে ভয় দেখিয়েছেন তিনি। মুলায়মকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরকম ভীতি প্রদর্শন, প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কুকথা বলা ও ভোটদাতাদের ভয় দেখানোর ভাষার ব্যবহার ক্রমশই বেড়ে চলেছে। রাজনৈতিক সংস্কৃতি যেন নিম্নগামী বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে এবারের লোকসভা নির্বাচনে বিপুল জনসমর্থন দেখছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এ ভোটে তাঁর দল অন্তত 300 আসনে জয়ী হবে। বিষয়টি নিয়েই রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারতের এবারের ষোড়শ লোকসভা নির্বাচনে 300 আসনের সম্ভাবনা দেখছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, এবার তিনি যে প্রবল জনসমর্থন দেখছেন তা দেখে তার ধারণা, বিগত 25 বছরে কোন দল যা পায়নি এবার সে বিপুল আসন পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তিনি জানিয়েছেন, মানুষ এবার চাইছে কোনো মিলিজুলি সরকার যেন না হয়। বিশেষ করে নরেন্দ্র মোদী যুব সম্প্রদায়ের উল্লেখ করে বলেছেন, এরাই হতে চলেছেন এবারের গেম চেঞ্জার। এবার 300 আসন নিয়ে শক্তিশালী সরকার গঠন করতে পারে বিজেপি বলে মন্তব্য করেছেন তিনি। নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি নির্বাচনে হেরে যেতে রাজি আছেন, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবেই ধর্মীয় বিভাজনের রাজনীতি তিনি করবেন না। তার কথায় তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ শব্দাবলিতে তিনি বিশ্বাস করেন না। তার কাছে 125 কোটি ভারতবাসী শেষ কথা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ইয়েমেনের মধ্যাঞ্চলে কর্তৃপক্ষ বলছে যে সেখানে ড্রোন হামলায় অন্তত 13 জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গি নিহত হয়েছে। কর্মকর্তারা বলছেন যে আজ শনিবার আল বায়দা প্রদেশের শাওমা এলাকায় সন্দেহভাজন বিদ্রোহীদের গাড়িকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। ফরাসি বার্তা সংস্থা জানাচ্ছে যে ইয়েমেনের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন 15 জন জঙ্গি এবং 3 জন অসামরিক লোক এতে নিহত হয়। এই খবরটির সত্যাসত্য নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ যারা ইয়েমেনে ড্রোন পরিচালনা করে থাকে, তবে কর্মকর্তারা এই গোপন কর্মসূচি নিয়ে তেমন একটা কথা বলেন না। দক্ষিণ কোরিয়ার পুলিশ ওই নিমজ্জিত ফেরির ক্যাপ্টেন এবং 2 জন নাবিককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা ওই জলযানটি বুধবার নিমজ্জিত হবার সময় যাত্রীদের পরিত্যাগ করে চলে যায়। তদন্তকারীরা অভিযোগ করছেন যে 69 বছর বয়সী ক্যাপ্টেন যাত্রীদের রক্ষা করার জন্য তার দায়িত্ব পালনে ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি হচ্ছেন অন্যতম প্রথম ব্যক্তি যিনি জাহাজ ত্যাগ করে চলে যান। সেউল নামের ওই ফেরিটি দক্ষিণ পশ্চিমাঞ্চলে জিন্দো দ্বীপের অদূরে 476 জন যাত্রী নিয়ে ডুবে যায়। এর মধ্যে 32 জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও 270 জনের, যাদের মধ্যে অধিকাংশই হাই স্কুলের শিক্ষার্থী, কোনো খবর পাওয়া যায়নি। ডুবুরিরা জানালা দিয়ে আরও 3টি মৃতদেহ দেখতে পেয়েছে, কিন্তু তাদের কাছে পৌঁছতে পারেনি। দক্ষিণ কোরিয়ার ইয়নহপ বার্তা সংস্থা বলছে যে সন্দেহ করা হচ্ছে যে ফেরিটি উল্টে যাওয়ার সময়, এমনকি যখন বাইরে বেরোনোর পথ বন্ধ হয়ে যাচ্ছিল, তখন ক্যাপ্টেন যাত্রীদের নিজ নিজ আসনে বসে থাকার নির্দেশ দেন। পুলিশ গতকাল জানায় যে হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল, যিনি 325 জন শিক্ষার্থীকে নিয়ে ওই ফেরিতে করে 4 দিনের সফরে বেরিয়েছিলেন, তিনি আত্মহত্যা করেছেন। নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন যে সেখানকার মাধ্যমিক স্কুল থেকে অপহৃত ছাত্রীদের মধ্যে যারা পালিয়ে এসেছে তাদের সংখ্যা এখন 44।